রহমতময় ঘটনাবলী, রহমতময় ঘটনাবলী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে ওলিয়াল্লাগণের রহমতময় ঘটনা বলি আমরা শ্রবণ করি, সংক্ষিপ্ত জীবনীও শ্রবণ করি, ওনাদের বাণী সমগ্র আমরা শ্রবণ করে থাকি। তো ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কারণ হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি বা আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহর উলিগণের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, সেই রহমত পাবার লক্ষ্যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর উলিদের ঘটনা বয়ান করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই আমরা সল্লু আলাল হাবিব শুনব তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 2951 তৃতীয় খণ্ড 95 পৃষ্ঠা, এর মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পুন্নূর রাসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাকের জন্যই পরস্পরকে মোহাব্বতকারী যখন পরস্পর মিলিত হয় আল্লাহ পাকের জন্য এবং মুসাফা করে, এবং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন তাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, তাই আল্লাহ পাকের জন্য মোহাব্বত করতে হবে, আল্লাহ পাকের জন্য সন্তুষ্টির জন্য তার সাথে মুসাফা করতে হবে পরস্পর মিলিত যখন হব, আর মুসাফার যে নির্দিষ্ট দোয়া রয়েছে দোয়াও পাঠ করি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যেই মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা শ্রবণ করব, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা সাহাল সুলুকি শাফেঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাফি মাযহাবের মহান এক বুজুর্গ। হযরত সাইয়েদুনা ইমাম সাহাল বিন মুহাম্মদ বিন সুলাইমান সুলুকি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপনাম হচ্ছে আবু তাইয়্যব, তিনি ছিলেন শাফি মাযহাবের লোক। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন ফকিহ ছিলেন, সাহিত্যিক ছিলেন, নিশাপুরের মুফতি ইবনে মুফতি এবং তার যুগের তিনি ইমাম ছিলেন, অনেক বড় মুহাক্কিক আলিমে দীন ছিলেন। এমনকি কিছু ওলামায়ে কেরাম তো তাকে মুজাদ্দিদ বলেই মানতেন, এমন পরহেজগার ছিলেন, এমন মুত্তাকি ছিলেন এবং এত বড় মাপের ফকিহ ছিলেন। তার পিতা হযরত সাইয়েদুনা আবু সাহাল মুহাম্মদ বিন সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় মাপের আলিম ছিলেন। তিনি ফিকহার জ্ঞান অর্জন করেন তার পিতা হতে, তার মজলিসে 500 অধিক দোয়াত রাখা হতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিশাপুরের ফুকাহায়ে কেরামগণ রহিমাহুমুল্লাহু সালাম তার কাছে এসেই জ্ঞান অর্জন করতেন। 404 হিজরির পবিত্র রজব মাসে তিনি ইন্তেকাল করেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, আর মজলিসের মধ্যে 500-রও অধিক দোয়াত রাখা হতো। তৎকালীন সময়ে আমাদের লিখার মতো এত সুন্দর কলম ছিল না, পেন্সিল ছিল না, কাগজ ছিল না, এরকম এত অত্যাধুনিক বস্তু ছিল না যে লেখা শুরু করলেই লেখা হতো। বারবার দোয়াত থেকে কালি সংগ্রহ করতে হতো, তারপর লিখতে হতো, আবার কালি শেষ, আবার উঠাতে হতো, আবার লিখতে হতো। কত কষ্ট করে তারা আমাদের জন্য কিতাব লিখেছেন, কত কষ্ট করে তারা আমাদের জন্য ইলমের দরিয়া বাহিয়ে দিয়েছেন, কত কষ্ট তারা করেছেন এই ইলমে দ্বীনকে প্রচার এবং প্রসার করার জন্য। তাদের মধ্যে কেমন জজবা ছিল, তাদের মধ্যে কি মানসিকতা ছিল ইলম শিখার এবং ইলম প্রচার করার, শিখানোর। আল্লাহ, আসুন এই মহান বুজুর্গ ফকির সাহিত্যিক মুফতি ইবনে মুফতি সৈয়দুনা সাহাল সুলুকি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির রহমতপূর্ণ ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সৈয়দুনা আবু সাঈদ শাহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন যে আমি হযরত সৈয়দুনা শায়খ ইমাম আবু তাইয়্যব সাহাল সুলুকি শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, হে শায়খ। তিনি বললেন, শায়েখ বাদ দাও। আমি বললাম, আমি যেসব অবস্থা দেখেছি সেগুলোর কি হলো? তখন আবু তাইয়্যব সাহাল সুলুকি রহমতুল্লাহ আলাই বললেন যে সেগুলো আমার কোনো উপকারই আসেনি। আমি জিজ্ঞাসা করলাম, মা ফায়াল আল্লাহ বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তখন আবু তাইয়্যব সাহাল সুলুকি শাফি রহমতুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে যেসব মাসআলার কারণে ক্ষমা করে দিয়েছেন যেগুলো সবাই আমার নিকট জিজ্ঞাসা করত, আর আমি তাদেরকে সেগুলোর উত্তর দিতাম, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? কেননা আল্লাহর ওলিদের ইন্তেকালের আগের ঘটনাগুলো যেমন আমাদের জন্য শিক্ষণীয়, ইন্তেকালের পরের ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষণীয় যদি আমরা শিক্ষা গ্রহণ করি। তো ইলমে দ্বীন শিখানো ও প্রচার প্রসারের মহান ফজিলাতের মধ্যে এটাও রয়েছে যে যতদিন পর্যন্ত এই ইলম সামনের দিকে প্রচার প্রসার হতে থাকবে ততদিন পর্যন্ত সেই ইলমটির শিক্ষক এবং প্রচারক তার সওয়াব পেতেই থাকবে। এখানে দেখুন যে তিনি শায়েখ ছিলেন, তিনি ফকি ছিলেন, তিনি মুফতি ইবনে মুফতি ছিলেন, অনেক বড় নিশাপুরের আলিমে দ্বীন ছিলেন, তার কাছে মানুষ যে সকল মাসআলা জিজ্ঞাসা করতেন আর তিনি তার জবাব দিতেন, এ কারণেই তিনি ক্ষমা প্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করেছেন, জান্নাত দান করেছেন, এটাই এই ঘটনার মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। তো এরই পরিপ্রেক্ষিতে ইলমি দ্বীনের ফজিলত তো দেখুন, আমরা ইলম থেকে দূরে, শিখানো থেকেও দূরে। আমরা যারাই ইলম শিক্ষা করেছি তারা শিখাতে চাই না, শিখালে হয়তো এখানে ওয়াসওয়াসা চলে আসে যে শিখালে আমার ইলম কমে যাবে। না, শিখালে ইলম কমে যায় না। ইলম এমন এক সম্পদ যা টাকার মতো নয়, দুনিয়াবী সম্পদের মতো নয় যে টাকা পয়সা এগুলো বিলীন করে দিলে কমে যায়, কিন্তু ইলম যখনই যতই আপনি বিলাবেন, যতই আপনি শিখাবেন, ততই আপনার ইলমের মধ্যে ইজাফা হবে, বেড়ে যাবে। যেমন দাওয়াত ইসলামের অন্যতম একটি শিক্ষা বিভাগ হচ্ছে জামিয়াতুল মদিনা, যেখানে দারসে নিজামি করানো হয়, পাঠদান করানো হয়, শিক্ষাদান করে থাকেন, তাদের ফজিলতের কথা অনুমান করুন। যারা সারা জীবনে বিপুল সংখ্যক মানুষদেরকে ইলমে দ্বীনে শিক্ষা দিয়ে থাকেন, তারপর শিক্ষা শেষে তারা আরো ছাত্রদেরকে পড়াতে থাকেন, এভাবে এই ধারাবাহিকতা চলতে থাকে এবং এসব ধারাবাহিকতার সম্পূর্ণ সওয়াব পূর্বের ওস্তাদরা পেতে থাকেন। আজকের যারা আলিম হয়েছেন, মুফতি হয়েছেন, তার যে ওস্তাদ রয়েছে, সেই ওস্তাদ পর্যন্ত সওয়াব পেতে থাকেন। চিন্তা করতে পারেন উপকার কাকে বলা হয়। এজন্যই একে সাদকায়ে জারিয়া বলা হয়েছে, উপকৃত ইলম যা আপনি মানুষকে শিখাবেন এটাও সাদকায়ে জারিয়া আপনি ইন্তেকালের পরেও আপনার সওয়াবের মিটার ঘুরতে থাকবে। তো এ থেকে বোঝা যায় যে ইলমে দ্বীন প্রচারের কতটা ফজিলত রয়েছে। দুনিয়ার মধ্যে আমরা এটার সক্ষমতা, এর কার্যকারিতা আমরা বুঝতে পারছি না, যখনই আমাদের চক্ষু বুঝে যাবে, যখনই আমরা ইন্তেকাল হয়ে যাব, যখনই আমরা কবরে পৌঁছে যাব, সকল আমল বন্ধ হয়ে যাবে, ইবাদতের সওয়াব বন্ধ হয়ে যাবে, তো যখন শুধুমাত্র তিনটি আমল জারি থাকবে, তা হচ্ছে সাদাকায়ে জারিয়ামূলক কাজ ছিল, উপকৃত ইলম ছিল, আপনি যা মানুষকে শিখিয়েছেন আর তিনি তা আমল করেছেন, অন্যকে শিখিয়েছে তিনিও আমল করেছে, এর সওয়াবগুলো তিনিও যেভাবে পেতে পাচ্ছেন আপনিও তেমনি কবরে বসে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা মুয়াজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী করিম রাউফুর রহিম আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলামের প্রচার করল সে ব্যক্তি আমলকারীগণের সওয়াব অর্জন করবে, আর আমলকারীদের সওয়াবে কোনরূপ কমতি হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা ইয়াহইয়া বিন ইয়াহইয়া মাসমুদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদুনা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়েদুনা রাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে একটি ঘটনা রেওয়াত বর্ণনা করেন, তা হচ্ছে যে কাউকে নামাজের মাসআলা জানিয়ে দেয়া, কাউকে নামাজের মাসআলা শিক্ষা দেয়া, সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ সাদকা করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কারো দ্বীনি জটিলতা দূর করে দেওয়া 100 বার হজ করার চেয়ে উত্তম। আল্লাহ একবার কবিরা। চিন্তা করে দেখুন, আপনি কাউকে ইলম শিক্ষা দিচ্ছেন, কাউকে নামাজ শিখিয়েছেন, কাউকে মাসআলা শিখিয়েছেন, কেউ একটা জটিল সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু আপনি শিক্ষা দিয়েছেন। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, তা হচ্ছে আপনি মাসআলা বর্ণনা করবেন, আপনি জটিলতা দিনই জটিলতা দূর করবেন, তো আপনার সেই জটিলতা দূর করার মতো অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে 100-ই প্রায় ডক্টর দেখা যায়। আপনি যদি বলেন যে আমার এখন মাথা ব্যথা করতেছে অথবা পেট ব্যথা করতেছে, তাহলে দেখবেন আপনার পাশে 10 জন লোক থাকলে 10 জনই আপনাকে সাজেস্ট করবে, ভাই এই ট্যাবলেট খেয়ে নাও, সেই ট্যাবলেট খেয়ে নাও, একটু এটা খেয়ে নাও, ওইটা খেয়ে নাও, ওই ট্যাবলেটটা খেয়ে নাও, এভাবে সাজেস্ট করতে থাকবে। পরক্ষণে দেখা যায় যে বর্তমানে কিডনি ড্যামেজ এর সংখ্যা বেড়ে যাচ্ছে, সিরাম ক্রিয়েটিনিন এটা কমে যাচ্ছে, মানে কিডনি ডিজিজটা বেড়ে যাচ্ছে, ডায়ালিসিস এর দিকে যাচ্ছে মানুষ। এর কারণ উল্লেখ করতে গিয়ে বিশেষজ্ঞগণ বলেন, যত্রতত্র ঔষধ সেবনের জন্য, ডক্টরের পরামর্শবিহীন ঔষধ সেবনের জন্য এই কাজগুলো হচ্ছে। মাথা ব্যথা হলেই ঔষধ সেবন করা শুরু করে দেয়, একটু সর্দি হলেই ঔষধ সেবন করা শুরু করে দেয়, অ্যালার্জি তো দীর্ঘদিন যাবৎ অ্যালার্জির ট্যাবলেট খাওয়া শুরু করে দেয়, শরীর একটু ব্যথা হচ্ছে ব্যথার ট্যাবলেট কন্টিনিউ চালাতে থাকে, এর ফল দেখা যায় যে তার কিডনি ড্যামেজ হয়ে যায়, ডায়ালিসিস শুরু হয়ে যায়। এই ঔষধগুলো সেবন করেছিলেন, সে ঔষধগুলো ডক্টরের পরামর্শ ব্যতিরিকে সেবন করা হয়েছিল নিজের মতো করে, কারো পেটে গ্যাস জন্মায়, তো এখন দেখা যাচ্ছে যে মানে ডেইলি সে গ্যাসের ঔষধ খাচ্ছে, ডক্টরের পরামর্শ নাই। আপনি দেখবেন ডক্টর প্রেসক্রিপশন করলে ওখানে লেখা থাকে আপনি 1 মাস খাবেন, তো 2 মাস খাবেন, তো 15 দিন খাবেন, অথবা চলবে, একটা ঔষধ লেখা থাকে চলবে, তখন আপনি চলবে যেটা লেখা থাকে সেটা কন্টিনিউ করতে পারেন। তারপরেও আমাদের দাওয়াত ইসলামের যে মুস্তাশফা অর্থাৎ শিফা বিভাগ রয়েছে, আমাদের তিব্বি ইলাজ রয়েছে, চিকিৎসা মজলিস রয়েছে, তাদের যে রিসার্চ তারা বলে থাকেন যে কমপক্ষে প্রত্যেক মাসেই ডক্টরের শরণাপন্ন হওয়া, নিজের শারীরিক চেক আপ করা, এবং আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়ে বলেন যে প্রতি কমপক্ষে 4 মাস অন্তর অন্তর আপনার লিপিড প্রোফাইল গুলো চেক করে নেয়। বলার উদ্দেশ্য হচ্ছে দর্শক শ্রোতা যে এ হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে আপনি অভিজ্ঞ যে ডক্টর রয়েছে অর্থাৎ এই সেক্টরটা যার, তার কাছে না গিয়ে আপনি আপনার মতো করে যে যা বলল সেই মোতাবেক আপনি ঔষধ সেবন করলেন, নিজের মন মর্জি মোতাবেক ঔষধ সেবন করলেন, যার কারণে তার কিডনি ড্যামেজ হয়ে গেল, আপনি ডায়ালিসিস করলেন, আপনার এখানে পয়সা খরচ হলো, পরক্ষণে আপনার যে জিন্দগি চলে যাচ্ছে, আপনার অন্তিম মুহূর্ত আসছে, সেটাও এর কারণটাও হচ্ছে এটা। তেমনি ভাবে ইলম মাসআলা, শারঈ মাসআলা, কোনো দিনই জটিলতা এটা দূর করার জন্য, মাসআলা শেখার জন্য, এখন আপনি যারা মাসআলা জানেন না, যারা এর উপর ডিগ্রি নেই, যার অভিজ্ঞতা নেই, তার নিকট থেকে যখন আপনি এগুলো শুনবেন, দেখবেন, গুগলে সার্চ করে আপনি মাসআলা শিখছেন আর তার উপর আমল করছেন, তো সেক্ষেত্রে তো দিনই জটিলতা দূর হবে না, আরো বেড়ে যাবে। বেচারার কিডনি ড্যামেজ হয়েছে রোগাগ্রস্ততার কারণে, সে যদি ইন্তেকাল হয় আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করে দিতে পারেন। আর এই যে মাসআলা, এমন কিছু মানুষ থেকে আপনি শিখলেন যারা এর অভিজ্ঞ নয়, এ ব্যাপারে তাদের ডিগ্রি নেই, পড়ালেখা নেই, তাহলে দেখা যাবে যে আপনার ওটা হচ্ছে শারীরিক বিমারি ছিল আর এটা অন্তরের ব্যাধি হয়ে যাবে, ইমান কেড়ে নেওয়ার ব্যাধি হয়ে যাবে। ইমান যদি নষ্ট হয়ে যায়, চলে যায়, তাহলে তার ঠিকানা আজীবনের জন্য জাহান্নাম হয়ে যায়। দুনিয়াবি একটি উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দিনই মাসআলার ব্যাপারে অভিজ্ঞদের কাছে যেতে হবে। অভিজ্ঞতা কেমন হতে হবে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। এখন কেউ যদি আপনার মুফতি লেখে নামের আগে, সে হয়তো আপনার ফিকহের উপর কামিল যদি করা হয় তাহলে তাকে মুফতি বলা হয়, হাদিসের উপর যদি কামিল করে তাহলে তাকে হাদিস বলা হয়, কোরআনের উপর যদি সে কামিল করে তাফসির কারক বলা হয়, মুফাসসির বলা হয়। এখন দেখুন, যিনি ফিকহের উপর কামিল করেছেন তিনি কিন্তু এখনো মাসআলা বলার জন্য, ফতোয়া দেওয়ার জন্য রেডি হয়ে যাননি। যিনি 4-5 বছর MBBS কোর্স করে থাকেন, পরীক্ষায় উত্তীর্ণ হন, তিনি কিন্তু ডক্টর হয়ে যান না, তাকে ইন্টার্নি করতে হয়। কোন অভিজ্ঞ ডক্টরের চেম্বারে বসে, হসপিটালে বসে কন্টিনিউ ডিউটি করতে হয়, প্রেসক্রিপশন প্রথমে করতে হয় না, ডক্টর তাকে বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয় কিভাবে চেক করবা, কিভাবে কি করবা সবকিছু। যখনই অভিজ্ঞ ডক্টর মনে করেন যে তিনি এখন এই কাজগুলো করতে পারেন, তখন তাকে বলে দেয় তুমি নিজেই এখন চেম্বার করো, তুমি নিজেই এখন রোগী দেখো। এটা একটা দুনিয়াবি রীতি। দেখুন, ইসলামের মাসআলা বয়ান করার ক্ষেত্রে, মুফতি হওয়ার ক্ষেত্রে, কেউ দর্সি নিজামি কমপ্লিট করলো, কেউ তাখাসুসুল ফিকহ এর কোর্স করলো, এখন তিনি মুফতি হয়ে যাননি, তিনি একজন নায়েব মুফতির নিকট অথবা মুফতি সাহেবের নিকট তিনি ফতোয়া নেওয়াজি করবেন, বিভিন্ন মাসআলা আসবে তিনি ফতোয়া দিবেন এবং মুফতি সাহেবের কাছ থেকে চেক করাবেন যে এই ফতোয়া ঠিক আছে, উনি তাসদিক করবেন, ওনার সিল দিবেন যে এটা ওকে। এভাবে করতে 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 যখন মুফতি সাহেব বুঝতে পারেন যে আমার যে শাগরিদ সে রয়েছে, সে এখন নিজে নিজেই মাসআলা বয়ান করতে পারবেন, নিজে নিজেই ফতোয়া দিতে পারবেন, সেই যোগ্যতা তার অর্জিত হয়েছে, তখন গিয়ে সে মুফতি হয়। অর্থাৎ মুফতি হওয়ার ক্ষেত্রে সোহবত সংস্পর্শ দরকার রয়েছে একজন হক্কানি মুফতির। এখন কেউ টাইটেল হয়ে গেল, কেউ কোথাও থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে নিল, কেউ আপনার এভাবে করে পড়ে নিল আর সে এখন ফতোয়াবাজি শুরু করে দিল, মাসআলা বয়ান করা শুরু করে দিল, তাহলে দেখা যাবে এই সকল লোক থেকে ইমান চলে যাওয়া যখন আশঙ্কা থাকবে, তখন দেখা যাবে যে আমাদের একুলো হারিলাম, ওকুলো হারিয়ে ফেললাম। তাই দর্শক শ্রোতা, ইলমে দিন যেভাবে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার রয়েছে, যে নিজের জিনিসগুলো নিজে শিক্ষা করে নেয়া। আপনি যখন বালিগ হচ্ছেন, নামাজের মাসআলা মাসাইল, আপনি যখন ব্যবসা করবেন তার মাসআলা মাসাইল, আপনি যখন বিবাহ করবেন বিবাহের মাসআলা মাসাইল, মা বাবার হক, স্ত্রীর হক, সন্তানের হক, এই সকল কিছু আপনি জানবেন, বুঝবেন। আকাইদ, ইলমুল আকাইদ সম্পর্কে আপনাকে জানতে হবে, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার কি ধারণা থাকতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর ব্যতিরেকে যদি আপনি যান তাহলে ঈমান তো চলে যাবে। ফেরেশতা কুল যে রয়েছে তার ব্যাপারে আপনার কি ধারণা হতে পারে? অমুসলিমদের ধারণা ফেরেশতা কুল হচ্ছে মা আজ আল্লাহ তালার পানা, আল্লাহ তালার সন্তান, এই আকিদা যদি কারোর থাকে তাহলে কি অবস্থা হবে? নবী রসুলের ব্যাপারে আমার কি আকিদা, কি বিশ্বাস হতে হবে? শেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে আমার কি আকিদা বিশ্বাস থাকতে হবে? এখন কেউ যদি বলে দেয় নবী পাক সাল্লাহ আলি সাল্লামের পরে আরো নবী আসবেন, সে যেমন অমুসলিম হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কেন না প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের পরে আর কোন নবী আসবে না, এটাও ইলম। এই ইলম আপনাকে আমাকে জানতে হবে, যে যতই দলিল দিক না কেন কোন দলিলের কোনো ফায়দা নাই। খাতামুন নবিয়্যিন, শেষ নবী, আল্লাহু আকবার। এভাবে করে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। সাহাবা ইকরামের ব্যাপারে আপনার আবার কি বিশ্বাস থাকতে হবে? আসহাবিকার নুজুম, তারকা সমতুল্য বলেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ক্যাটাগরি নির্ধারণ করে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারা, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এভাবে করে ক্যাটাগরি নির্ধারণ করেছেন। এই ক্যাটাগরি গুলো আমাদেরকে কি করতে হবে? জানতে হবে, বুঝতে হবে। অতি উৎসাহী হয়ে, অতি রঞ্জিত করে কিছু বলে দিলাম, কিছু ই করে দিলাম, এগুলো কিন্তু কোশ্চিন কালেও মেনে নেওয়া যাবে না। এবং পাশাপাশি আমাদের জানতে হবে সঠিকটা। তো দর্শক শ্রোতা, বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাকে ইলম শিখতে হবে। যেভাবে আপনি একটা বিষয়ের উপর লেখাপড়া করছেন, তেমনই ভাবে আমাদেরকে ইসলাম সম্পর্কে অজ্ঞতা নিয়ে থাকা যাবে না। ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আপনি শিখেননি, এটা আপনি জবাবদিহি করবেন। আপনাকে ন্যূনতম জ্ঞান আপনাকে আমাকে থাকতে হবে ইসলাম সম্পর্কে, যাতে করে আমাদের ঈমান কেউ কেড়ে না নিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। কেননা ইলমে দিন শিক্ষা করারও ফজিলত রয়েছে অনেক। যারা আমরা ইলমে দিন শিক্ষা করি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনু মাজাহ শরীফের হাদিস, হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথাও গিয়ে যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করো তাহলে তা তোমার জন্য 100 রাকাত নফল পড়ার চেয়ে উত্তম। আর যদি তুমি কোথাও গিয়ে দিন ইসলামের একটি অধ্যায় শিক্ষা করো, তার উপর আমল হোক চাই বা না হোক, তা তোমার জন্য 1000 রাকাত নফল পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সর্বোত্তম মানুষ, সর্বোত্তম ব্যক্তিকে যে ইলমে দিন শিক্ষা করবে, তারপর তার নিজের মুসলমান ভাইকে শিক্ষা দিবে, তাকে সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে। নিজে শিখবে, অন্যকে শিখাবে। আর দেখুন, সৈয়দুনা, আমরা যার কথা আলোচনা শুনছিলাম, সৈয়দুনা সাহাল সুলুকি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার ক্ষমা লাভের মাধ্যমে এটাই ছিল, যিনি মাসআলা শিখিয়েছেন মানুষদেরকে। সুবহানাল্লাহ। তো আমরা ইলমে দিন শিক্ষা অর্জন করি। আর মহান রব তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6, হে ইমানদারগণ, নিজেকে এবং নিজের পরিবার বর্গকে দোজখের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এই তাফসীরের মধ্যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, নিজের পরিবারের লোকদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীনের বিষয় শিক্ষা দাও। এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। ইলমে দ্বীনের ফজিলত রয়েছে অনেক, শিক্ষা করারও ফজিলত, শিক্ষা দেওয়ারও ফজিলত রয়েছে। মহান রব তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হযরত সাইয়্যিদুনা সাহাল বিন মুহাম্মদ বিন সুলাইমান সুলুকি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এর ফৈজান দ্বারা মালামাল করুন, এর বারাকাত দ্বারা মালামাল করুন, এর ফৈজাত দ্বারা মালামাল করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে যা শ্রবণ করেছে এর উপর আমল করার তৌফিক নসিব করুন। দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করানো হয়ে থাকে, জামিয়াতুল মদিনার মধ্যে আমাদের 63 দিন তরবিদি কোর্স হয়ে থাকে, 7 দিনের নামাজ কোর্স হয়ে থাকে, মাদানী কাফেলায় সফর হয়ে থাকে, আপনারা সফর করুন। মহিলাদেরও এখানে কোর্স করার সুযোগ রয়েছে, অনলাইন কোর্স সমূহ রয়েছে, আপনারা ইলমি দিন শিক্ষা অর্জন করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাবগুলো অধ্যয়ন করুন, অনলাইনে পাওয়া যাচ্ছে, ফ্রি আপনি ডাউনলোড করতে পারেন, অধ্যয়ন করুন দাওয়াত ইসলামী .net এই ওয়েবসাইট থেকে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে ইনশাআল্লাহ অন্য এক আল্লাহর বলি সম্পর্কে জানবো, রহমতের ঘটনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।
রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।